রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছে আপনাদের সামনে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতিদিনের মতোই আমরা তেলাওয়াত শুনবো হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটি বিষয় নিয়েছি আজ আলোচনা করার জন্য, আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন দর্শক, ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শ্রবণ করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে আলোচনা করার জন্য, আপনাদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য খুব সুন্দর একটি বিষয় নিয়েছি। হয়তোবা আজকে আমাদের সাথে হাজারো দর্শক এমন থাকবেন যারা বিষয়টি শোনার পরে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার ইচ্ছা হবে, এই কারণে যে এই বিষয়টা জানা আমারও খুব দরকার। এরকম হাজারো দর্শক আজ হয়তো আমাদের সাথে থাকবেন। প্রতিটা মানুষ নিজের ব্যর্থতা, যে জিনিসটা আছে, ব্যর্থতা নিয়ে চিন্তা করে, কেন আমার এই অবস্থা। যদি সে ব্যবসা করে তো ব্যবসায় বরকত কেন নেই, ব্যবসায় লাভ কেন হচ্ছে না, আর ব্যবসা কি করলে লাভবান হওয়া যাবে, সফলতা অর্জন করা যাবে, একজন ব্যবসায়ী কিন্তু এটা নিয়ে চিন্তা করে। একজন স্টুডেন্ট সে ভালো রেজাল্ট কেন করতে পারছে না, এর পিছনে রহস্য কি, এটাও সে খোঁজে কি আমার পড়ার মধ্যে অলসতা আছে, নাকি আমি ক্লাস ফাঁকি দেই, নাকি বইয়ের সাথে আমার সম্পর্ক নেই, কেন রেজাল্ট খারাপ হয় আমার। স্টুডেন্ট যারা তারা কিন্তু এটা নিয়ে চিন্তা করে, অর্থাৎ যে যে পজিশনে আছে নিজের দুর্বলতা নিয়ে সে একটু চিন্তা করে কেন হয়। আর রিজিক এমন একটি বিষয় প্রতিটি মানুষের সাথে সম্পর্ক রাখে, সে ছোট হোক বা বড় হোক, ধনী হোক কিংবা গরিব, শহরের মানুষ হোক বা গ্রামের মানুষ, দেশি হোক বা বিদেশি হোক, প্রতিটা মানুষের সাথে কিন্তু এই রিজিকের একটি সম্পর্ক রয়েছে। আর আমাদের মাঝে হাই হুতাশ যে জিনিসটা, রিজিকে স্বল্পতা, অভাব অনটন, এটারও এক বড় সংখ্যা পাওয়া যায়। আজ আমি ব্যবসা করি তো এর মধ্যে লাভ হয় না, বা আমার ফ্যামিলিগতভাবে আমি পেরেশানিতে রয়েছি। অর্থাৎ দেখা যায়, আজকে যেটা বললাম আমি, যে হাজারো দর্শক পাওয়া যাবে আজকে আমাদের সাথে, এই রিজিকের স্বল্পতা, অর্থাৎ রিজিকের মধ্যে বরকত পাওয়া যায় না, বা কামাই রোজগার যা করি, উপার্জন যা করি, ব্যবসা বাণিজ্য যা করি, এর মধ্যে কোনো বরকত নেই। ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানে রিজিকের স্বল্পতার কারণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কোন কোন কারণে রিজিকের স্বল্পতা দেখা দেয় আর উপার্জনের মধ্যে কেন বরকত পাওয়া যায় না, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নেই। এই যে রিজিকের স্বল্পতার কারণ যদি আমরা জানতে পারি তো এই সকল বিষয়গুলো সব আমাদের সামনে চলে আসবে। অনেকগুলো কারণ রয়েছে দর্শক, রিজিকের স্বল্পতার অনেকগুলো কারণ রয়েছে, হয়তো বা আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না। তো আমরা যখন জানতে পারবো যে রিজিকের স্বল্পতার কারণ কি, এই জিনিসগুলো যখন আমাদের সামনে চলে আসবে, কারণগুলো যদি আমরা দূর করতে পারি। একজন স্টুডেন্ট যখন সে দেখে যে আমি ব্যর্থতার মধ্যে রয়েছি, অর্থাৎ লেখাপড়া করি, সময় ব্যয় করি, আমার জীবনের 25টা বছর অতিবাহিত করলাম, কিন্তু এর একটা রেজাল্ট যে আমার সামনে আসবে ভালো, এটা কেন আসতেছে না, তখন সেটা নিয়ে চিন্তা করে। আর যখন চিন্তা করে তার দুর্বলতা যে জিনিসটা রয়েছে সেটা খুঁজে বের করে, হয়তো বা সে পড়ালেখা সময় দেয় না, হয়তো ক্লাসে ঠিক মতো যায় না, বইয়ের সাথে সম্পর্ক নেই, সে যখন এই বিষয়গুলো সামনে নিয়ে আসে তখন তার ওই দুর্বলতা দূর হয়ে যায় আর এই বিষয়টা তার যেটা সে চেয়েছে সেটা সে পেয়ে যায়। ঠিক আজ আমরা রিজিকের স্বল্পতার কারণ যদি আমরা সামনে রাখতে পারি, জানতে পারি আর এই বিষয়গুলো যদি সামনে রেখে আমরা চলতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ রিজিকের স্বল্পতার যে কারণ সমূহ রয়েছে এগুলো থেকে আমরা বাঁচতে পারবো আর ইনশাআল্লাহ এই রিজিকের স্বল্পতা আমাদের দূর হয়ে যাবে। জুনায়েদ ভাই রয়েছেন, জুনায়েদ ভাই থেকে হামদে বারি তালা শ্রবণ করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
জি ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আসুন হামদে বারি শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য আমরা সবাই মিলেমিশে হামদে বারি নাতে রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পড়ব এবং শুনব ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা
আমি বান্দা তোমার, সুবহান Thank you. বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ গরিব সালিক অপরাধী শুননা, মোল্লানা মানি হাজির শুননা, মোল্লানা মানি হাজির এ শালিক অপ পরদান ক্ষমা নবীর সিলায় করদান ক্ষমা নবীর সিলায়
দর্শক, সকালে উঠে মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাবারক ও তাআলার জিকির করা, আল্লাহ তাবারক ও তাআলার শান শোনার সেই সৌভাগ্য আমরা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন যখন আপনারা মাদানী চ্যানেলের সামনে বসবেন সকালে উঠে এভাবে করে কোরআনে পাকের তেলাওয়াত আর আল্লাহ তাবারক ও তাআলার শানে এভাবে করে জিকির করার, এরপরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সানাখানি রয়েছে নাতে রসুল ইনশাআল্লাহ আপনারা শুনতে পারবেন মাদানী চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আপনার ছোট যারা আছে তাদেরকেও বসিয়ে দিন মাদানী চ্যানেলের সামনে, যাতে করে তারাও এগুলো শুনে শুনে নিজেও শিখতে পারে আর হাঁটতে চলতে ঘুরতে ফিরতে যেন এভাবে করে তারাও জিকিরের মাধ্যমে যেন আল্লাহ তাবারক তাআলা শুকরিয়া আদায় করতে পারে। দর্শক, রিজিকে স্বল্পতার কারণ অনেকেই কারণ খুঁজতেছেন হয়তো বা এখন, যে কোন কারণে এখনো খুঁজছেন আগেও খুঁজছেন যে কেন কি কারণে রিজিকের মধ্যে স্বল্পতা আসে আর স্বল্পতার কারণটা কি। কারণ তো অবশ্যই আছে, কারণ ছাড়া তো আর এভাবে হয় না, আর কারণগুলো তো অবশ্যই আজকে জানাবো আপনাদেরকে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আমাদের থেকে এগুলো দূর হয়ে যায়। আজ আমাদের সাথে আলহামদুলিল্লাহ সোহেল ভাইও রয়েছেন, নূর হোসেন তুষার ভাইও আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। আমরা একজন একজন করে তাদের থেকে শুরুতে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব ইনশাআল্লাহ। এরপরে আপনার দর্শক শ্রোতা আপনাদের কল SMS এর দিকে যাবো ইনশাআল্লাহ। শুরুতে সোহেল ভাই থেকে কিছু মাদানী ফুল আশা করছি দর্শকের উদ্দেশ্যে।
যে বিষয়টি চয়ন করা হয়েছে রিজিকের স্বল্পতার কারণ,
জি জি,
তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে এমন কোন পরিবার বাদ নেই যে পরিবারের এই অভিযোগটি নেই।
আসবে ইনশাআল্লাহ, অভিযোগ শুনবো আপনার থেকে। দর্শক শ্রোতা, যে অভিযোগ সোহেল ভাই মানে আমাদেরকে জানানোর চেষ্টা করছেন, একটু সময় পরে আবার সোহেল ভাই থেকে অভিযোগের বিষয়গুলো শ্রবণ করব। একটি কথা মাথায় রাখবে সবসময় দর্শক শ্রোতা, এখানে যা কিছু আমরা আলোচনা করি বা আমরা বলার চেষ্টা করি যা বিষয় নিয়ে নিয়ে এখানে, তা কিন্তু আমাদের সমাজের মধ্যে ঘটছে দিন রাত, এগুলো কিন্তু আলোচনা হচ্ছে, এমনটা নয় কি না এগুলো হয় না। যেহেতু আমরাও সমাজে বসবাস করি, আমরাও বাংলাদেশে বসবাস করি, আমরা আমাদের কাছে এগুলো রিপোর্ট গুলো আসে, কেউ কখনো আসে হুজুর দোয়া করবেন আমার জন্য রুজি রোজগারের মধ্যে বরকত শূন্যতা, আবার অনেকে দোয়া চায় হুজুর দোয়া করবেন ব্যবসা করি ব্যবসার মধ্যে সফলতা অর্জন হচ্ছে না, আবার অনেকে বলে হুজুর টাকা পয়সা তো অনেক আছে তারপরও জানি কেন অশান্তি সংসারের মধ্যে, আবার অনেকে বলে হুজুর বাস একটা সময় ছিল খুব ভালো ছিলাম কিন্তু এখন ধীরে ধীরে করে আমাদের ফ্যামিলির মধ্যে এত পরেশানি চলে আসছে, রুজি রোজগার তো হয় কামাই বাণিজ্য তো হয় উপার্জনের মাধ্যম তো আছে কিন্তু আমরা এ থেকে কোনো সুফল পাচ্ছি না। হ্যাঁ, এর কিছু পিছনে কারণ তো অবশ্যই আছে, হারামের দিকে হাত না বাড়ানো, যে ফ্যামিলিতে কেউ না কেউ হারামের দিকে হাত বাড়িয়েছে ওই ফ্যামিলির মধ্যে কখনোই বরকত পাবেন না আপনি, উপার্জন তো হবে কিন্তু বরকত শূন্যতাই থাকবে। আমার সোহেল ভাই যে বিষয়টি অভিযোগ শুরু করছিলেন সোহেল ভাই থেকে শুনবো, জি সোহেল ভাই।
আসলে যে মানুষের যে অভিযোগটি সবচেয়ে বেশি দেখা যায়
জি
সংসারের মধ্যে, সেই অভিযোগের মধ্যে একটি অন্যতম হচ্ছে
যে রিজিকের স্বল্পতা।
জি,
আজকে আমি ইনকাম করছি, আয় করছি, অনেক ভালো ইনকাম করছি, কিন্তু রিজিকের মধ্যে বরকত নেই, বা অনেকের অভিযোগ থাকে যে আমার রিজিকে হচ্ছে না। তো এর অনেকগুলো কারণ রয়েছে, যদি আমরা চিন্তা করি তাহলে দেখব এই কারণগুলোর মধ্যে আমি নিজে অন্তর্ভুক্ত। এই কারণগুলো, এই কাজগুলো আমি করে থাকি, আর এই কাজগুলোর কারণে আমার রিজিক কমে যাচ্ছে। হয়তোবা অনেকে বলে থাকে, অভিযোগ করে থাকে, আল্লাহ তাআলা আমাকে রিজিক দিচ্ছে না বা আমাকে পাচ্ছি না, এরকম আসলে না। বিষয়টি দেখা যায় অনেকগুলো জিনিস একটা আরেকটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত। মানুষ একটা কাজ করে, ওই কাজের কারণেই মানুষ তার ফল ভোগ করে। যেমনটা আমরা বলে থাকি, যেমন কর্ম তেমন ফল। তো ঠিক তেমনি রিজিকে যে স্বল্পতা আসে, এই স্বল্পতার এক তো ঠিক আছে, আল্লাহ তাআলা মানুষকে, বান্দাকে পরীক্ষা করার জন্য তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকে, এর মধ্যে একটি হচ্ছে রিজিকে স্বল্পতা। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে, এই কারণগুলোর মধ্যে একটি হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় না করে, নামাজ ছেড়ে দেয়, তার রিজিকের মধ্যে স্বল্পতা চলে আসে, রিজিক সংকীর্ণ হয়ে যায়। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তার রিজিক প্রশস্ত হবে। কিন্তু দেখা যায় যে আজকে আমরা অভিযোগ করে থাকি যে আমার তো ঘরের মধ্যে বরকত নাই, আয় নেই, আমি ইনকাম করি, ভালো টাকা ইনকাম করি, কিন্তু বরকত নেই। তো দেখা যাবে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কি নামাজ আদায় করেন, তখন বলবে ভাই না, আমি ঠিক মতো নামাজ আদায় করি না। কিন্তু আমরা এই বিষয়গুলো খেয়াল করি না যে আমি নিজে নামাজ আদায় করছি না, আবার আল্লাহ তাআলার দরবারে রিজিকের আশা করছি। একটু চিন্তা করি, যখন আমি চাকরি করি, যে চাকরি আমি করি, যার অধীনে আমি কাজ করি, আমি একজন ব্যক্তির মালিকের অধীনে আছি, আমি যদি কাজ করি তাহলে কিন্তু আমি মাস শেষে বেতন পাই, আমি মাস শেষে বেতন পেয়ে থাকি, আর ওই বেতন দিয়ে আমি আমার পরিবারের ভরণ পোষণ করে থাকি। এখন যদি আমি কাজ না করি, কাজে যদি ফাঁকি দেই বা গ্যাপ দেই, তাহলে আমি চিন্তা করি আমাকে কি মালিক টাকা দেবে, বেতন দেবে না। তো ঠিক তেমনি আল্লাহ তাআলা আমার সবচেয়ে বড় মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার নাফরমানি করছি, নামাজ আদায় করছি না, কিন্তু আবার আশা করছি আমি আমার রিজিকে যেন বরকত হয়, এমনটি নয়। আল্লাহ তাআলার নাফরমানি না করে নামাজ আদায় করা, এটি একটি মাধ্যম যার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিয়ে থাকেন। আরো অনেক বিষয় রয়েছে, যেই বিষয়গুলো যদি আমরা সূক্ষ্মভাবে চিন্তা করি, চিন্তা করার মাধ্যমে আমাদের কি হবে, রিজিক বৃদ্ধি পাবে, রিজিকের যে স্বল্পতা রয়েছে সে স্বল্পতাও দূর হবে ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ তাআলা। শুরুতে একটি কারণ আমরা সোহেল ভাই থেকে জানতে পারলাম, নামাজে অলসতা করা, নামাজ কাজা করা, নামাজকে ছেড়ে দেওয়া, এটাও রিজিকের স্বল্পতার কারণ। আর কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল আলিয়া নতুন যে নামাজের আহকাম বের হয়েছে, আলহামদুলিল্লাহ বাংলার কাজ চলতেছে, এটা অতি শীঘ্রই বাংলা অনুবাদ হবে, আপনাদের পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ তাআলা। এই কিতাবের মধ্যেও এই হাদিসে কারিমাটা তিনি বর্ণনা করেছেন কি, নামাজকে ছেড়ে দেওয়া, নামাজ আদায় সঠিকভাবে না করা, সঠিক সময় না করা, এটাও রিজিকের স্বল্পতার কারণ। আমাদের সাথে নূর হোসেন ভাইও রয়েছেন, কিছু মাদানী ফুল নূর হোসেন ভাই থেকে নিব, এরপর ইনশাল্লাহ দর্শকের কল এসএমএস এর দিকে যাবো। জি নূর হোসেন ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই,
জি
আলহামদুলিল্লাহ, রহমতপূর্ণ প্রভাত, সকলকে মোবারকবাদ, বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যারাই মাশাআল্লাহ দেখতেছেন, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। এর বিষয়টা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা মানুষের সাথে জড়িত, কারণ রিজিক প্রতিটা মানুষই সন্ধানের মধ্যে থাকে, আর আল্লাহ তাআলা বান্দাকে তার সৃষ্টির আগেই তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। তো এই রিজিকের স্বল্পতার কারণ যদি আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে প্রতিটা মানুষ আজকে কোনো না কোনো বিপদে অথবা কোনো না কোনো সমস্যার মধ্যে সম্মুখীন রয়েছে। কেউ হয়তোবা ঋণগ্রস্ত, কেউ অভাব, কেউ সন্তান প্রত্যাশী, কেউ আবার অবাধ্য সন্তানের বিষণ্ণতার মধ্যে রয়েছে। তো প্রতিটা মানুষই কোনো না কোনো সমস্যার মধ্যে তারা সম্মুখীন রয়েছে। তো আজকে এই সমস্যার ভিড়ে বর্তমান যুগে যে সবচেয়ে বড় যে সমস্যাটি আমাদের মুখের মধ্যে আসে, জবানের মধ্যে আসে, সেটা হচ্ছে যে আমার অভাব অথবা আমার রিজিকের মধ্যে বরকত হচ্ছে না। তো একটা বিষয় না বললেই নয়, আজকে আমাদের সমাজে মানুষের যে অভিযোগ যে আমি অভাবে আছি, আমার ঋণের বোঝা রয়েছে, তো আমার মানে জাস্ট পেরেশানি আর পেরেশানি মুখের মধ্যে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মানুষ কোরআন হাদিস বুজুগানের দিনদের যেই মাদানী ফুল যে বাণী রয়েছে, এই স্বল্পতা, রিজিক স্বল্পতার কারণ যে তারা উল্লেখ করেছে, কোরআন হাদিসের মধ্যে এসেছে, এগুলো জানা সত্ত্বেও আমরা সমাজের লোকেরা এই সকল বিষয় একাগ্রতার সাথে চিন্তাও করি না এবং এই কারণগুলো থেকে আমরা বাঁচার চেষ্টাও করি না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের জবানে মায়া কান্না রয়েছে, আমরা শুধু কান্না করতেছি, আফসোস করতেছি, মানুষের কাছে অভিযোগ করতেছি, কিন্তু এটা থেকে যে কিভাবে বাঁচতে হবে সেটা আমরা চেষ্টাও করতেছি না। প্রথমেই রিজিকের বরকতের বিষয় একটি অকেয়া আমির আহলে সুন্নাত জামাত বরকাতুল আলিয়ার বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানের সুন্নতের মধ্যে তিনি 200তম পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন ঘটনাটি, যেটা হচ্ছে এরকম ঘটনাটি যে একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত সাইয়েদুনা হুদবা বিন খালিদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি উনাকে একবার বাগদাদের খলিফা খলিফা মামুনুর রশিদ উনাকে নিমন্ত্রণ করলেন যে হুজুর আপনি আসুন আমার বাসায় একবেলা আহার করুন। তো আল্লাহর ওলি তো তিনি তার আমন্ত্রণকে কবুল করলেন। তো তারা আহার করতে বসলেন, তো আহারের সর্বশেষ সময় তো ওই আল্লাহর ওলি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হুদবা বিন খালিদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি দস্তরখানার মধ্যে যে পতিত খাবারগুলো পড়েছিল খাবার শেষে খাবারগুলো সে খুঁজে 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 সে খাচ্ছিল। তো খলিফা বাগদাদের খলিফার বাড়িতে এসেছে, তো একটা জিনিস আমরা চিন্তা করি যে কোথায় কার সামনে আসি, অনেক সময় আমরা এসব চিন্তা করে আমাদের কাজ করতে হয়। দেখেন আল্লাহর ওলিদের কি রকম আন্দাজ, তো তিনি ওটা করতে সেভাবে। তো খলিফা মামুনুর রশিদ বলতেছেন, হে শায়েখ আপনি আপনার কি পেট ভরেনি? তো হ্যাঁ অবশ্যই, কেন, পেট তো ভরেছে আলহামদুলিল্লাহ, তো আপনি কেন খাবারকে পড়ে যাওয়া খাবারকে তুলে তুলে খাচ্ছেন? তো হুদবা বিন খালিদ রহমাতুল্লাহ তাআলা তিনি বলতেছেন, আমি হযরত সাইয়েদুনা হাম্মাদ বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস শ্রবণ করেছিলাম আর আমি সেই হাদিসটির উপর আমল করতেছি।
সুবহানাল্লাহ।
আর সেই হাদিসটি হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দস্তরখানায় পতিত খাবার খুঁজে খুঁজে তুলে তুলে খাবে সে কখনো কি অভাবের মধ্যে পতিত হবে।
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমি সেই হাদিসের উপর আমল করতেছি। তো খলিফা মামুনুর রশিদ যখন এটা শুনলেন সে উৎসাহ হয়ে গেলেন, সে অবাক হয়ে গেলেন। তো সে তার যিনি খাদেম ছিলেন খাদেমকে সে ইশারা করলেন, খাদেম 1000 দিনার রুমালে সে পেশ করলেন খলিফা হারুনের মামুনুর রশিদের কাছে এবং খলিফা মামুনুর রশিদ হুদবা বিন খালিদ রহমাতুল্লাহ তাআলা তার সেটাকে উপহার হিসেবে দিয়ে দিলেন।
সুবহানাল্লাহ। এখানে কয়েকটা বিষয় নূর হোসেন ভাই,
তো এখানে একটা বিষয় জাকির ভাই আমি বলে শেষ করে দিই, সেটা হচ্ছে হুদবা বিন খালিদ রহমাতুল্লাহ তাআলা ইনি বলতেছেন, আমি যে আল্লাহর রাসূলের হাদিসের উপর আমল করলাম এই হাদিসের যে বরকত সেটা সাথে সাথে প্রমাণ হয়ে গেল।
আল্লাহ 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 আল্লাহ,
সেটা সাথে সাথে প্রমাণ হয়ে গেল। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের যে ফরমান সেটা যে কতটা কার্যকরী সেটা সাথে সাথে মাত্র প্রমাণ হয়ে গেল, আমি পেয়ে গেলাম যে আমি পতিত খাবার তুলে খেলাম। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে কখনো সে রিজিকের অভাব হবে না, আর আল্লাহ তাআলা সাথে সাথে আমাকে পুরস্কৃত করে দিলেন,
কারণ তার মাধ্যমে আল্লাহ তাবারকাতাল্লাহ পুরস্কৃত করেছেন। এখানে দুইটা বিষয় আমার সামনে স্পষ্ট, দর্শক শ্রোতাও শুনলেন খুব সুন্দর একটি হাদিসে পাক। এক তো দস্তারখানা বিছানো, দ্বিতীয়ত দস্তারখানায় পরে থাকা খাবারকে তুলে খাওয়া। আমাদের মধ্যে তো দস্তারখানা, এখন তো যদি আপনি এরকমের কিছু ফ্যামিলি আছে তাদের মধ্যে তো এই জিনিসটা কি এটা চিনবেই না, এটা জানবে না, বুঝবে না যে দস্তারখানা কি। সোহেল ভাই আমরা এর পূর্বেও দস্তারখানা নিয়ে আলোচনা করছি, দর্শকের কল SMS এসেছিল এই জিনিসটা আবার কি। একে তো আমাদের মাঝে সেই বরকতপূর্ণ যে এক অভ্যাস আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তারখানা বিছিয়ে খাবার খাওয়া, এটা তো নেই আমাদের মাঝে। দ্বিতীয়ত খুব সহজ একটি পথ রিজিকে স্বল্পতার যে কারণ রয়েছে এগুলো দূর করা, আর রিজিক বৃদ্ধির এক মাধ্যম সেটা হলো দস্তারখানায় পড়ে যাওয়া খাবারকে তুলে খাওয়া। এটা কিন্তু অনেক কঠিন কাজ না, খাবারের জন্য দস্তারখানা বিছালাম, ওখানে দুই একটা ভাত বা রুটির টুকরা যাই পড়লো এগুলো আবার তুলে খেলাম, এগুলো তো না নিজের মধ্যে আছে দর্শক, না নিজের ফ্যামিলিতে আমরা কাউকে এটা অভ্যাসে পরিণত করতে পারছি।
যে আমাদের যারা মাদানী মুন্না মাদানী মুন্নি রয়েছে, ছোট বাচ্চারা রয়েছে, তাদের খাবার যদি পড়ে যায় বাচ্চাটা যদি আগ্রহের সাথে খাবারটা উঠিয়েও খায়, তো আমাদের পরিবারের গার্ডিয়ানের অবস্থা কি, না না এটা খেও না কেন, এটা তো ময়লা লেগেছে, এটাতে তুমি তুলে খাবা না, পড়ে যাওয়ার খাবার তুমি তুলে খাবা না। দেখেন এখানে আমরাই কিন্তু সুন্নতের বিপরীত করা শিখাচ্ছি আমাদের সন্তানদেরকে, আর আল্লাহর ওলিদের কি আন্দাজ ছিল, ইনারা প্রতিটা মুহূর্তে কে বাদশাহ কে সর্দার কে সুলতান, মানে যে পরিবেশই হোক ইস্তানি হোক, জাস্ট আমি হাদিসের উপর আমল করব। আল্লাহর ওলির কেমন আন্দাজ ছিল, তো ইনারা সবসময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর উপর আমল করত, আর এই আমল করার কারণে তারা রিজিকের মধ্যে বরকত পেত। আজকে দেখেন এই রিজিকের সম্মান আমাদের দ্বারা হয় না, এই রিজিককে আমরা আল্লাহ মাজাল্লাহ যেটা হচ্ছে আমরা গুরুত্ব দিই না, এমন অবস্থান আমাদের যে আমরা আজকে যদি দেখি আমাদের সমাজে যদি লক্ষ্য করি যে রিজিকের অসম্মান যেটা আমাদের মধ্যে রয়েছে, যে আমির আহলে সুন্নাত খুব সুন্দর করে ওনার ধারাভাষ্যটাই আমি তুলে ধরবো, আমির আহলে সুন্নাত ফরমান যে আজকে মানে খুব আফসোসের সাথে বলতে হয় যে আজকে সমাজের মধ্যে এমনই অবস্থা যে মানুষ রিজিককে বোধ জ্ঞানহীন সম্পূর্ণতার কারণে যে রিজিককে অসম্মান করে, একেবারে আপনি বিত্তশালী থেকে শুরু করে যদি বলেন যে দালান কোঠা বাড়িওয়ালা লোক তার থেকে শুরু করে একেবারে কুড়ে ঘর যারা রয়েছে সকলের মধ্যে কিন্তু আজকে রিজিকের অসম্মান এই প্রবণতাটা দেখা যায়। কিরকম ভাবে আপনি আমির আহলে সুন্নাত ফরমান যে বিয়ে শাদী বলেন, ঘরে আত্মীয়তার ক্ষেত্রে বলেন, যদি আত্মীয় স্বজন চলে আসে, যদি একটু ভালো মন্দ আয়োজনের ব্যবস্থা হয়, খাবারের ব্যবস্থা হয়, তো তখন কি হয় যে আমরা যে যতটুকু খাবার দরকার তার থেকে বেশি করি, আচ্ছা এরপরে কি হয় সে খাবারকে আমরা অসম্মান করি। অসম্মান কিভাবে, যদি খাবার একটু বেশি হয়ে যায় অথবা অতিরিক্ত হয়ে যায় সেটাকে আমরা ফেলে দেই অথবা সেটাকে আমরা আবর্জনার মধ্যে ফেলে দেই, যে এই যে এই কারণগুলি কিন্তু আমাদের রিজিকের স্বল্পতার কারণ। একবার একটা হাদিসে মোবারকা আমাজান আয়েশা সিদ্দিকা ইরশাদ করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাজাহ শরীফের হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বরকতময় ঘরের মধ্যে তিনি তাশরিফ আনলেন, তো তিনি দেখলেন যে ওনার ঘরের মধ্যে একটা রুটির টুকরো পতিত ছিল, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রুটির টুকরোটা উঠালেন এবং সেটাকে মুছলেন এবং সেটা তিনি খেলেন।
সুবহানাল্লাহ।
তো তিনি বললেন, ইরশাদ করলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জিনিসকে সম্মান করো, উত্তম জিনিসের সম্মান করো, অর্থাৎ রুটিকে সম্মান করো, কেননা এই জিনিস যেই সম্প্রদায় থেকে তুলে নেওয়া হয়েছে সেটাকে আর ফিরিয়ে দেওয়া হয়নি। যদি আজকে আমরা অভিযোগ করি আজকে কেন আমার রিজিকের মধ্যে বরকত না, কেন আমি খাবারের মধ্যে বরকত পাচ্ছি না, কেন আমি আমার পরিবারের জন্য ওই যতটুকু যথেষ্ট দরকার ওই পরিমাণ আমি খাবার কেন সংগ্রহ করতে পাচ্ছি না, একটা কারণ কি আমি রিজিকের সম্মান করছি না।
আরেকটা হাদিসে পাক স্মরণে এসে গেল নুরুসিন তুষার ভাই, সেটা হলো গিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে কারিমা যে হাদিসটি, যে যে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেন, এটাও একটি কারণ রিজিকের স্বল্পতার। তার কারণ হয়েছে আমাদের কাছে যে নিয়ামত রয়েছে আমরা কিন্তু এতে শুকরিয়া আদায় করতে পারছি না, আর যদি শুকরিয়া আদায় করতে পারতাম তবে আমাদের লোভ লালসা আরো চাই এই জিনিসটা আমাদের মধ্যে থাকতো না। তো এটাও যেন আমরা দৃষ্টিতে রাখি, যে ব্যক্তি রিজিক পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো আল্লাহ তাআলা তার রিজিককে আরো বাড়িয়ে দিলেন।
আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নিজে ইরশাদ করছেন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 পারা 13 যার সারাংশ, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের রিজিককে বাড়িয়ে দিব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমি তোমাদের রিজিককে বাড়িয়ে দিব, আর যদি এবং যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি কঠোর। আল্লাহ পাকের ইরশাদ হচ্ছে যদি কৃতজ্ঞ হও তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের রিজিক আরো বেড়ে যাবে,
বেড়ে যাবে,
আর যদি আমরা অকৃতজ্ঞ হই রিজিককে অসম্মান করি তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ তাআলার কঠিনতম শাস্তি। এটা এই আয়াতে কারিমের উপর আমাদেরকে ধ্যান রাখা উচিত, আমাদেরকে খেয়াল রাখা উচিত যে আমরা রিজিককে কি অসম্মান করছি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কঠোর শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আর যদি আমরা আল্লাহ তাআলার রিজিককে প্রদত্ত রিজিককে সম্মান করে থাকি তাহলে আমরা চিন্তা করতে পারবো না যে আমাদের রিজিক কত বৃদ্ধি পাচ্ছে।
দর্শকের কিছু কল এসএমএস নিব, এরপরে ইনশাআল্লাহ আবারও রিজিকের স্বল্পতার কারণ মুবাল্লিক খুব ভালো প্রস্তুতি নিয়ে আসছেন দর্শক শ্রোতাকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, বিষয়গুলো জানানোর জন্য ইনশাআল্লাহ আবার আলোচনা করব। দর্শকের কল এসএমএস এর দিকে যাব, কল চালিয়ে দিন।
লামিয়া সিদ্দিকা বিন্দু, আমি প্রতিদিন দেখি আপনার অনুষ্ঠান, আমার খুব ভালো লাগে। আমি একটা অসুস্থ মানুষ, আমি নাচ শুনতে চাই,
আপনাকে নাচ শোনাবো। আপনি সবসময় অনুষ্ঠান দেখেন, শুকরিয়া, দেখতে থাকুন ইনশাআল্লাহ, দেখতে দেখতে একদিন আপনার ঘরেও ঘরটাও মাদানী রঙে রঙিন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল,
চট্টগ্রাম কক্সবাজার থেকে রফিকুল ইসলাম বলছে, আমি একটি নাচারি শুনতে চাই, নাচটি হলো জিসকে লিয়ে মেরা নবী হে,
সাথেই থাকুন, চেষ্টা করছি। পরবর্তী কল,
আমার নাম হাফেজ মোহাম্মদ মোবারক হোসেন, আমি কুমিল্লা লাখান থেকে বলছি। আমি ফোন করতে হচ্ছে ওই যে আমাদের মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগছে, আমার আম্মু সবসময় দেখে মাদানী চ্যানেল, আমরা কন্টিনিউ হয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু ভালো লাগে আমাদের।
মাশাআল্লাহ। কিছু দর্শকের এসএমএস নেই, একজন আমাদেরকে ইনি কল দিয়েছেন কুমিল্লা থেকে, একজন আমাদেরকে এসএমএস করেছেন কুমিল্লা থেকে। তিনি বললেন, আলহামদুলিল্লাহ আপনারা প্রতিটি অনুষ্ঠানে খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেন, যা আমাদের খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর শেখার অনেক কিছু রয়েছে। এই জন্য আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আপনি দোয়া করতে বলেছেন, দোয়াও করি। আর সাথে সাথে এটাও বললেন, জুনায়েদ ভাই থেকে একটি নাতে রসুল শুনতে চাই। ইনশাআল্লাহ সাথে থাকুন, জুনায়েদ ভাই আপনাদেরকে নাচ শোনাবে। আরেকজন আমাদেরকে আরেকটি এসএমএস করেছেন, আমার সন্তান অসুস্থ, আমার সন্তানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করি, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। একজন আমাদেরকে এসএমএস করেছেন কাশপুর থেকে, মামুন ভাই। তিনি বললেন যে মাগরিবের নামাজের পরে সূরা মুলকের খুব সুন্দর তেলাওয়াত আপনারা শুনান, পাঁচক্ত নামাজের পর কোন তেলাওয়াতের ব্যবস্থা করলে ভালো হয়। এটা আপনার মাদানী চ্যানেল না, অনুরোধ করছেন, শ্রবণ করলাম, এসএমএস পরে দিলাম। ইনশাল্লাহ মঙ্গলবার দিন 8:15 বাজে আপনার মাদানী চ্যানেলে আপনাদের অনুরোধ গুলো নেওয়া হয়, আর কি কি পরামর্শ দিচ্ছেন এগুলো আমরা নিয়ে থাকি ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদের কাছে যাবো, নাতে রসুল শুনবেন ইনশাআল্লাহ, এরপরে আলোচনায় আসবো ফিরে।
মন বেকুতার
বিদায় দিব নের প্রদীপাত পিয় ন
কবুল করুক। দর্শক আরো কিছু মাদানী ফুল নিচ্ছি সোহেল ভাই থেকে। সোহেল ভাই আরো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে আজকে রিজিকের স্বল্পতার কারণ,
স্বল্পতা যে কারণগুলো রয়েছে একটি ঘটনা আরজ করার চেষ্টা করছি। আশা করি দর্শকবৃন্দ এই ঘটনা শ্রবণের মাধ্যমে বুঝে যাবেন যে কোন কারণে আমার রিজিক বৃদ্ধি পাচ্ছে না বা রিজিকে বরকত হচ্ছে না।
জি,
এক ব্যক্তি, সে খুবই ধনাঢ্য ধনী ছিল, সে তার কাজ শেষে ঘরে ফিরে আসলো। ঘরের মধ্যে আসার পরে তার মনটা মানে ছটফট করছে, কেমন ভালো লাগছে না, অস্থিরতা লাগছে। সে ঘুমানোর চেষ্টা করলো রাত্রবেলা, কিন্তু তার ঘুম আসছে না। এমন অবস্থা মানে একটা অন্তর থেকে যে একটা মানে ই হয় যে ওরকম তার অবস্থা। সে কি করলো মানে অস্থিরতার কারণে সে ঘর থেকে বের হয়ে গেল। সে মানে পায়চারি করতে লাগলো, হাঁটতে লাগলো রাস্তা। হাঁটতে হাঁটতে এক মসজিদের পাশ দিয়ে অতিক্রম হচ্ছিল, এমন সময় মসজিদ থেকে কান্নার আওয়াজ আসছে। তো এই লোকটি আরো চিন্তা করলো যে এত রাত্রবেলা মসজিদের মধ্যে কে কান্না করছে। সে কি করলো মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে দেখলো এক ব্যক্তি মসজিদে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে যে আল্লাহ আমি খুবই অভাবের মধ্যে আছি, অনেক পেরেশানির মধ্যে আছি, এরকম করে দোয়া করছে। তখন ওই লোকটি তখন মনে মনে চিন্তা করলো যে আমি এখন থাকার কথা ছিল আমার ঘরের মধ্যে, কিন্তু আমি এখানে মসজিদে আসলাম আর এই লোকটি পেরেশানি শুনলাম। আমার কাছে তো, আমি তো ধনী, আমার কাছে তো টাকা পয়সা আছে, তো আমি তাকে একটু সাহায্য করি। তো কি করলো ওই লোকটিকে, যে দোয়া করছিল কেঁদে কেঁদে, ওই লোকটিকে কিছু সাহায্য করলো। ভাই এই টাকাটা আপনি রাখুন, এটা দিয়ে আপনার অভাবকে আপনি পূরণ করবেন, আপনার যেই জিনিসগুলো প্রয়োজন আপনার চাহিদা পূরণ করবেন। লোকটি টাকা নিল তার থেকে, যখনই টাকা নিল যে লোকটি টাকা প্রদান করলো তার অন্তরের মধ্যে একটা মানে শান্তি অনুভব হলো, আর সাথে সাথে তার চিন্তা আসলো হয়তো আল্লাহ তাআলা আমাকে আমার বাসা থেকে এখানে নিয়ে এসেছে এই কারণেই যে লোকটি দোয়া করছে, এই দোয়ার কারণে আমি এসেছি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে এর সাহায্য করার জন্য।
আল্লাহ,
আমি যখন তাকে সাহায্য করলাম আমার মনের মধ্যে অন্তরের মধ্যে প্রশান্তিও চলে আসলো। তখন কি করলো, যখন তার মনের মধ্যে প্রশান্তি আসলো, সে তার মানি ব্যাগ থেকে তার ভিজিটিং কার্ড যেটা বলা হয় কার্ড দিল, যে এটা আমার অ্যাড্রেস, তুমি আমার সাথে যোগাযোগ করিও, আমি দেখি কিছু মানে চাকরি বা এরকম ব্যবস্থা করবে। তখন যে ব্যক্তি দোয়া করছিল সে বলতে লাগলো যে আপনার এই কার্ডের আমার দরকার নেই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আজকে যে আপনাকে পাঠিয়েছে, আমার যদি আবারও কখনো আমি পেরেশানিতে পড়ি, কোনো অভাবের মধ্যে আমি যদি গ্রেফতার হয়ে যাই, তখন আজকে যে আমাকে ব্যবস্থা করে দিয়েছে আমার জন্য সেই যথেষ্ট, আপনার কার্ডের আমার প্রয়োজন নেই, আমি আবার যখন বিপদে পড়বো তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আজকে যেমন আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, যখন আমি দোয়া করবো আল্লাহ তাআলা আবার আমাকে কার্ড মাধ্যমে
সাহায্য
করবেন। এখন আমরা একটু চিন্তা করি দর্শকবৃন্দ, যে এই লোকটির ঘটনা, সে বলল যে আমি দোয়া করেছি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা কাউকে না কাউকে পাঠিয়ে দিয়েছেন। তো এরকমই আমি চিন্তা করি আজকে আমি দোয়ার মধ্যে কতটুকু হাত তুলি, আমি কতটুকু আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি যে আল্লাহ আমি এই পেরেশানির মধ্যে রয়েছি না, বরঞ্চ আমরা কি করি আল্লাহ তাআলার দরবারে না চেয়ে আমরা চাই অন্যের কাছে, ভাই এ টাকা আমাকে দেন, ভাই আমাকে সাহায্য করেন, কিন্তু না, আমাদের সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলার দরবারে। যখন আমরা দোয়া করব, দোয়া করার দ্বারা কি হবে, আমাদের পেরেশানি দূর হবে, আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনবেন। বলা হয় থাকে যে দোয়া মুমিনের হাতিয়ার, কিন্তু আমরা এই দোয়া থেকে অনেক দূরে রয়েছি, আমরা দোয়া করা ছেড়ে দিয়েছি, আর এই দোয়া করা ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের উপর এত বালা মুসিবত অবতীর্ণ হচ্ছে। আরো একটি বিষয় রয়েছে যা রিজিকের মধ্যে স্বল্পতার একটি কারণ, বান্দা যখন দোয়া করে মানুষের কাছে কোনো কিছু চায়, এই দোয়ার মধ্যে একটু দোয়া ছেড়ে দিয়েছে, তার উপরে দোয়ার মধ্যে যদি পিতামাতার জন্য দোয়া না করা হয় তার রিজিক সংকীর্ণ হয়ে যায়। যখন তার পিতামাতার জন্য, অনেক ব্যক্তি এমন রয়েছে যারা দোয়া করে বা নিজের লাইফস্টাইল নিজের মতো চালায় কিন্তু বাবা মার জন্য দোয়া করে না, তো যে ব্যক্তি তার পিতামাতার জন্য দোয়া না করবে তার রিজিক আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। এইগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত, আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত। যখনই আমরা কোনো পেরেশানিতে পড়বো, কোনো সমস্যায় আমরা গ্রেফতার হব, বাস আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যদি প্রয়োজন মানে সামর্থ্য হয় সময় থাকে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করি, নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করি, আল্লাহ আমি এই পেরেশানির মধ্যে রয়েছি, তুমি আমার এই পেরেশানি থেকে উদ্ধার করো।
আসলে সোহেল ভাই যে দুইটা বিষয় এখানে তুলে ধরলেন, একদম আমার জন্য দোয়া করা, যে ব্যক্তি দোয়া না করবে তার রিজিকের এই স্বল্পতার কারণ হয়ে দাঁড়াবে মা বাবার জন্য দোয়া না করা। আসলে মানুষ যখন তার আর্থিক অবস্থা অনেক সময় ভালো হয়ে যায় বা তার একটু নাম অর্জন হয়, তো সে কিন্তু নিজের ব্যাক অর্থাৎ ইতিহাস তাদের তার অতীতকে সে ভুলে যায় বা মা বাবাকে অনেক সময় মানুষ ভুলে যায়। অনেক সন্তান এরকমের আছে, এখন তো আপনি দেখেন সাময়িক সময়ের জন্য কিছু অর্থ সম্পদ আপনার কাছে আছে বা আপনার নাম আছে বা মানুষ আপনাকে চিনে, মা বাবাকে ভুলে গেলেন, একদিন আবার এমন ফিরে আসতে পারে যে মা বাবাকে কুড়ে ঘরে রেখে মা বাবাকে ভুলে গেছেন, আপনাকে আবার ব্যাক করতে হতে পারে সেই ঘরে। এই পজিশনে মা বাবাকে ভুলতে নাই, মা বাবাকে তো কখনোই ভুলতে নাই, আর মা বাবার জন্য দোয়া করা এটা তো সন্তানের জন্য দায়িত্ব, একটা কর্তব্য যে সবসময় মা বাবার জন্য দোয়া করতে থাকা। যখন আমরা মা বাবার জন্য দোয়া করবো আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবে। দ্বিতীয় যে আমাদেরকে একটি ঘটনা আমাদের সোহেল ভাই শুনালেন ওই ব্যক্তি সম্পর্কে যার মধ্যে ছিল তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, দ্বিতীয়ত কারো কাছে সে ধরনা ধরেনি, কারো কাছে সে বলে নাকি আমার প্রয়োজন। এখন আমরা কি করি নূর হোসেন ভাই, আমাদের অভ্যাস এমন হয়ে গিয়েছে কি আমরা অভাবের মধ্যে পড়লাম তো এমন কোনো ব্যক্তি আছে কিনা তাকে আমরা খুঁজি, যে কে আছে এই মুহূর্তে তার কাছে যাব, তার কাছে গিয়ে পেরেশানির কথা বলবো, সে আমাদের পেরেশানি শুনবে, তার একটু দয়া হবে, 2-4-500 টাকা আমাকে ধরিয়ে দিবে। হাজারো মানুষ কিন্তু এই চিন্তা ভাবনার মধ্যে এখনো রয়ে গেছি আমরা। দেখুন যে ব্যক্তিকে, যেই ব্যক্তিকে আপনি টার্গেট নিয়েছেন যে তাকে বললে আমার হয়তো বা 2-400 টাকা সে আমাকে দিবে, দান করবে, সবসময় দিয়ে থাকে, ওই ব্যক্তিকে যে 500 টাকা দেওয়ার ক্ষমতা দিয়েছে যে মালিক ও মাওলা আল্লাহ তাবারক ও তাআলা, একবার চিন্তা করে দেখলাম কি যদি আমরা আমার পেরেশানিকে আমার আল্লাহর কাছে বলতে পারি, তো আল্লাহ যে ব্যক্তিকে দিয়ে 500 টাকা দিয়ে দেওয়াবেন সেই মাওলা আমাকে 500,000 টাকাও দান করতে পারেন, তাই না? এখন আমাদের চিন্তাধারা এত ছোট হয়ে গিয়েছে যে ওই 2 টাকার মতো, কি আমরা সবসময় ওই 2 টাকার নোটের দিকেই তাকাই, 1,000 টাকার নোটের দিকে তাকানোর মতন ক্ষমতা আমাদের কাছে আর নেই। এখন
আজকে আমরা মানুষের কাছে ধারস্থ হচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে একমাত্র আমরা বান্দা মুহতাজ হব আল্লাহ তাআলার দিকে,
আল্লাহ তাআলার
কাছে। কিন্তু আমাদের অবস্থান হচ্ছে এরকম, আমরা মানে কিছু সমস্যার মধ্যে পতিত হলে আমরা মানুষের দিকে মুহতাজ হয়ে যাই, মানুষের কাছে হাত পাতি, মানুষের কাছে নিজের অভাবের কথা বলি, মানুষের কাছে নিজের বিপদের কথা বলি। তো এখন যে মালিক, যেটা আপনি খুব সুন্দর করে বললেন যে বান্দা আল্লাহ তাআলার, সে আমারই মতো, সে আমাকে 500 টাকা দিচ্ছে আল্লাহ তাআলার দয়ায়, তাহলে যে মালিক তাকে দিয়ে দেওয়া হয়েছে সেই মালিক কত দেওয়ার ক্ষমতা রাখে,
কত দয়ালু মাওলা,
কত দয়ালু মাওলা। এখন আমাদের অবস্থান কি, যতটা না আমরা মানুষের কাছে নিজের অবস্থান পেশ করি ততটা আমরা আল্লাহ তাআলার দরবারে পেশ করি না। তো ওলামায়ে কেরাম ফরমান, বুজুর্গানে দিন ফরমান, যখন তুমি দেখবে তোমার রিজিকের মধ্যে স্বল্পতা চলে আসছে, তুমি দেখবে তোমার মধ্যে অভাব চলে আসছে, তুমি একগ্রতার সাথে আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, যদি সম্ভব হয় নিজের পরিবারকে নিয়ে দোয়া করো, নিজের সন্তান স্ত্রী এদেরকে নিয়ে একত্রে বসো, একটু আল্লাহ তাআলার কাছে পরিবারকে নিয়ে কান্না করো যে আল্লাহ এটা তো তোমার মুমিন বান্দাদের শান, তুমি তাদেরকে রিজিক স্বল্পতা করেছো, তাদেরকে পরীক্ষা করেছো, কিন্তু আমরা তো গুনাহগার, আমাদের গুনাহের কারণে আজকে আমাদের মধ্যে এই বিপদ সম্মুখীন হয়েছে। তো যখন পরিবারের সবাই স্ত্রী সন্তান সবাই কান্না করবে আল্লাহ তাআলার দরবারে, ধরো এই পরিবেশটা কিরকম সৃষ্টি হবে, অবশ্যই আল্লাহ তাআলার দয়া হবে, মায়া হবে। তো এখানে আমাদের কাজটা হচ্ছে যে আমরা যাতে মানুষের কাছে, হ্যাঁ উসিলা তো অবশ্যই লাগবে, মানুষ উসিলা হয়ে আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে আমাদেরকে সাহায্য করবে। তো এখন যেই জিনিসটা হচ্ছে আমাদের বেশি চাইতে হবে আল্লাহ তাআলার দরবারে। তো দুটি ব্যবস্থাপত্র রিজিকের বরকতের মধ্যে, ফাজানা সুন্নতের মধ্যে এসেছে, আমির আহলে সুন্নত খুব সুন্দর করে ফরমান, একটি ইবনে মাজাহ শরীফের হাদিস, একটি আবু দাউদ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফের হাদিস, এখানে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করেন, হুজুরা আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, তোমরা একত্র হয়ে খাবার খাও, পৃথক পৃথক ভাবে খাবার খেও না, কেননা বরকত একত্র হয়ে খাবারের মধ্যে বরকত রয়েছে। তো একত্রতার সাথে মানে একত্র হয়ে পরিবারের সবাই যদি আমরা একসাথে বসে খাই। আরেকটি হাদিসে মোবারকা যে ওয়াহশি বিন হারব রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি আর দাদা ছিলেন সাহাবি রাসুল, তিনি তার থেকে বর্ণনা করেন, একবার সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান তিনারা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন, ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রিজিকের মধ্যে আমরা বরকত পাচ্ছি না, আমরা খাবার খাচ্ছি, রিজিক উপার্জন করছি, কিন্তু আমরা বরকত পাচ্ছি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা কি পৃথক পৃথক ভাবে খাবার খাও? তখন সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথক পৃথক ভাবে খাবার খাই। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা একত্র হয়ে সকলে খাবার খাও এবং বিসমিল্লাহ পড়ে খাবার খাও, আল্লাহ তাআলা তোমাদের খাবারের মধ্যে বরকত দিবে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
আজকে আমাদের অবস্থা পরিবারের মধ্যে যে এই জিনিসটা, খাবারের টেবিল আছে আমাদের বিদ্যমান ঘরে, তো এখন এমন অবস্থা আমি একটা সময় খাচ্ছি, বাবা একটা সময় খাচ্ছে, আমার সন্তান একটা সময় খাচ্ছে,
একটা একটা অভ্যাস হয়ে গেছে,
অভ্যাস হয়ে গেছে। আমার যখন মন চাইছে আছে আমি 10টার দিকে খাবো, হ্যাঁ আমি টিভির সিরিয়ালটা দেখিনি, নাটকটা দেখিনি, তারপর আমি খাবো, মাশাআল্লাহ। আমাদের অভ্যাস গুলো আর কি, যেটা আর কি ঘরের মধ্যে কমন একেবারে, যে না আমি এটা শেষ না হলে খাবো না, তোমরা খাও। তো আল্লাহ তাআলা বলতেছে যখন কোন পরিবারের মধ্যে পরিবারের সকলে একত্রিত হয়ে খাবার খায় দস্তরখানার মধ্যে, ওই খানটা ওই খাবারের স্থানটার মধ্যে আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়।
সুবহানাল্লাহ।
তো দেখেন এখন আল্লাহ আল্লাহ তাআলা তার রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কতটা সুন্দর ব্যবস্থাপত্র আমাদের জন্য রেখে দিয়েছেন,
আর এর মধ্যে কিন্তু সুখ দুঃখ ভাগাভাগি হয়। আজকে মা না খেয়ে আছে,
আল্লাহ আল্লাহ,
সন্তান জানে না, বাবা খেতে পারে না, সন্তান জানে না, যখন এক দস্তারখানায় এক জায়গাতে বসে সবাই মিলে খাবার খাবে, তখন বাবার কোন জিনিসটা পছন্দ সন্তান কিন্তু অনুভব করতে পারে, যে আজকে এই প্লেটের মধ্যে মাছ দেওয়া হয়েছে। যদি বাবা মাছ উঠিয়ে রাখে বা মাছ না খায়, তখনই সন্তানের জানা হবে কি আমার বাবা এই মাছটা খায় না, পরবর্তীতে এই মাছ কিনতে গেলে বাবার জন্য অন্য মাছেরও ব্যবস্থা করতে হবে। আর যদি গরুর গোশত দেওয়া হয় বাবার প্লেটের মধ্যে, বাবা যদি বলে ডাক্তার নিষেধ করেছে গরুর গোশত খাওয়া যাবে না, তখন কিন্তু সন্তানের ধারণা হয়ে যাবে বাবা এটা খাবে না, বাবার জন্য অন্য ব্যবস্থা করতে হবে।
সেটা হচ্ছে ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে,
ভালোবাসা বৃদ্ধি।
ছোটবেলা আমি দেখি, যখন আমার স্মরণ আসে এখনো, যে যখন আমরা খেতে বসতাম সবাই, আমি সবার ঘরে ছোট ছেলে, তো আব্বা সবসময় যদি মাছ আনা হতো মাছের মাথাটা আমাকে দিত যে আমার ছোট ছেলে, এই যে একটা ভালোবাসা প্রকাশ। হ্যাঁ, আম্মা বলতো আমার ছেলে ছোট ছেলেটাকে দাও বেশি। হ্যাঁ, এই যে আবার সবাইকে দিত আলহামদুলিল্লাহ,
বড় যে তাকেও
তাকেও দেয় আদর
করে, বড় ছোট গয়না থাকলে পরের
তাকে। হ্যাঁ, পৃথক পৃথক ভাবে যা যেটা যতটুকু দরকার, এটা তো মা বাবা জানে না মাশাল্লাহ, যখনই একই দস্তরখানা এইভাবে পরিবারের সবাই একত্রিত হয়ে বসে তখন একটা আলাদা পরিবেশ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা ওই পরিবেশটা দেখে আর কিছু না, জাস্ট ওই আমাদের উচিত কৃষ্ণাই ভাই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যখনই আমরা খাবার খাই, খাবারের মধ্যে আমরা বসে তিন বেলাই তো খাবার খাই না, যখনই আমরা ঘরের মধ্যে খাবার খাই তাহলে আমরা একটু চেষ্টা করি পরিবারের সকলের সাথে মা বাবা সন্তান একত্রিত হয়ে বসে একই দস্তরখানায় খাবার খাই। আল্লাহ চাহে তো এটার উচিত, আল্লাহ তাআলা নিজেদের মধ্যে বরকত দিবে। আরেকটা বিষয়, মা বাবা এমন একটা নেয়ামত, তো যেখানে হাদিসের মধ্যে এসেছে যার মা বাবা সন্তানের প্রতি রাজি তার প্রতি আল্লাহ তাআলা রাজি,
সুবহানাল্লাহ।
আজকে আমাদের অবস্থান বর্তমান আমাদের প্রজন্ম, আমরা যারাই শিক্ষার্থী রয়েছি, যারা পড়াশোনার করার পর ডিগ্রি অর্জনের পর আমরা যারা রিজিকের তালাশ করি, তো এখন বর্তমান প্রেক্ষাপট খুবই খুবই আমাদের এখন কম্পিটিশন চাকরির বাজারে, যদি আমরা দেখি যে ভালো রেজাল্ট আছে কিন্তু চাকরি হচ্ছে না, এই বিপদের একটা আমরা দেখি সবাই সম্মুখীন বেশিরভাগই। তো আল্লাহর ওলিদের দিকে যদি আমরা তাকাই, যারাই সফলতা অর্জন করেছেন তারা বেশিরভাগই তাদের মা বাবার দোয়ার কারণে অর্জন করেছেন
আলহামদুলিল্লাহ।
তো আজকে আমাদের বড় নিয়ামত যাদের আছে ঘরের মধ্যে মা বাবা, এই রিজিকের যদি অভাব থাকে, শুধু মা যদি একবার হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলার কাছে, ওই সন্তানের রিজিকের অভাব থাকবে না।
সুবহানাল্লাহ,
কেননা মা বাবার দোয়া এমন দোয়া আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকে। তো যদি আমার মা আমার বাবা যদি আমার জন্য দোয়া করে পাঁচ ওয়াক্ত নামাজের পর, তাহলে আমার কোথায় রিজিকের পেরেশানি, আমার কোথায় রিজিকের বরকতের কথা চিন্তা করতে হবে, আমার মা বাবার দোয়াই তো আমার জন্য যথেষ্ট।
আমি নিজেও দোয়া করি, মা বাবা
থেকে দোয়া করি,
দোয়া নেই যাতে করে আল্লাহ তাআলা আমার এই রিজিকের যে স্বল্পতা রয়েছে এ যেন দূর হয়ে যায় মা বাবার দোয়ার মাধ্যমে। মা বাবার দোয়া করলে সন্তানের হকের উপরে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। দর্শকের কিছু কল এসেছে, কল নিব এসএমএস করবেন ইনশাআল্লাহ তাআলা। কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম, আমি বলতেছি গাইবান্ধা থেকে।
জি জি ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, চেষ্টা করছি ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম মীর হোসেন, আমি কুমিল্লা থেকে বলছি। আমরা একটা শুনতে চাই যে ওই নাথ শরীফ শোনাই দিলে আমি খুশি হব, ঠিক আছে?
ইনশাআল্লাহ মীর হোসেন ভাই সাথেই থাকুন, নাচ শুনবো অবশ্যই। কিছু দর্শকের এসএমএস পরে নেই, এরপর ইনশাআল্লাহ আপনাদেরকে নাচ শোনাবো। কাউসার ভাই আমাদেরকে সিঙ্গাপুর থেকে কমেন্ট করেছেন, তিনি বললেন কি মাটির বাড়ি মাটির ঘর এই কালামটি শুনতে চাই, ইনশাআল্লাহ সাথে থাকুন। এরপরে আমাদেরকে কমেন্ট করেছেন আমাদের শাহ আলম ভাই ওমান থেকে। শাহ আলম ভাই বললেন খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করছেন, একদিন নাতে রসুল শুনিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন চেষ্টা করছি। এরপরে আমাদেরকে আরো অনেকেই কমেন্ট করেছেন, কিছু এসএমএস ও আসছে। নারায়ণগঞ্জ থেকে এক ভাই আমাদেরকে এসএমএস করেছেন, তিনি তার নাম লিখেননি, বললেন কি সোহেল ভাই থেকে জানতে চাই সংসারের অভাব অনটন দূর হবে কি করলে। সোহেল ভাই একদম ফার্স্ট টাইমে যে কিছু মাদানি ফুল দিয়েছেন এটার মধ্যেই বলেছেন, নামাজে অলসতা না করা, আর যে ব্যক্তি অলসতা করে তার রিজিকের স্বল্পতার কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা চেষ্টা করি সোহেল ভাই থেকে আবারও জানবেন ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করি আমরা নামাজ সময় মতো পড়ার জন্য। আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন যে কখনো কখনো দেখা যায় মানুষ নামাজ আদায় করে না কিন্তু তাদের অভাবও দেখা যায় না। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য জায়গাতেই এই বিষয়ে আয়াতে কারিমা নাজিল করেছেন, আমি ওই সকল ব্যক্তিদেরকে ছেড়ে দিয়েছি তাদের ইচ্ছা মতো তারা চলবে, এরপরে কেয়ামতের দিন তাদের থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহ এমন ব্যক্তিদেরকে জালিমদেরকে অমুসলিমদেরকে বাস দুনিয়াতে তাদের জন্য কিছু আল্লাহ তাআলা কিছু বলবেন না, এদের হিসাব নিকাশ কোথায় হবে, হাশরের ময়দানে। আর মুমিন দুনিয়াতে বলা হয়েছে মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, এখানে মুমিন কষ্ট ক্লাস করবে, অনেক কষ্টে দিন কাটাবে, তাদের সুখ এখানে দরকার নেই। মুমিনের সুখ দরকার কোথায়, কবর দেশে, মুমিনের সুখ জান্নাত, এটাই তার আশা পাওয়া। তো আমরা যেন ওই সকল ব্যক্তিদেরকে না তাকাই। খুব সুন্দর কয়েকটি কথা এখানে দর্শক শ্রোতার সাথে শেয়ার করতে চাই, সেটা হলো গিয়ে আমরা আর্থিক অবস্থার বেলায়, সোহেল ভাই নূর হোসেন ভাই আর্থিক অবস্থার ব্যাপারে আমরা যেন আমাদের উপরে যারা আছেন ধনবান আমাদের চেয়ে টাকাওয়ালা ব্যক্তিদের দিকে না তাকাই, যখন আপনার টাকাওয়ালা ব্যক্তিদের দিকে তাকাবেন তখন আপনার ঘাড় ব্যথা হয়ে যাবে, কিন্তু এর থেকে কোনো লাভ আপনার হবে না। কেননা আপনার বাড়ি একতলা, এখন যদি আপনি বলেন আমার পাশের বিল্ডিংটা পাঁচতলা, এই পাঁচতলা দেখতে দেখতে আপনার জীবন চলে যাবে কিন্তু আপনি পাঁচতলার দিকে হাত বাড়াতে পারবেন না। আর্থিক অবস্থায় দুনিয়ার বেলায় দুনিয়ার দিক থেকে কখনো নিজের চেয়ে ধনবান ব্যক্তিদের দিকে তাকাতে নেই, সবসময় নিচের ব্যক্তিদেরকে তাকানো উচিত। যারা কুড়ের ঘরে থাকে, ভাঙ্গা ঘরে থাকে, যারা ফুটপাতে থাকে, এমন ব্যক্তিদেরকে দেখা উচিত আর্থিক অবস্থায়। অর্থাৎ দুনিয়ার বিষয় যদি আমরা দেখি, যারা ফুটপাতে থাকে তাদের ব্যাপারে একটু দেখি, আমার তো ঘর আছে, আমি তো রাতে ঘুমানোর সময় বালিশ পাই, কম্বল পাই, ল্যাপ পাই, কিছু না কিছু ব্যবস্থা আমার জন্য আছে, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। কিন্তু যারা ফুটপাতে থাকে, যাদের ভাঙ্গা ঘরে থাকতে হয়, এই শীতের রাতে দেখুন গিয়ে রাস্তায় বের হন, কত মানুষ যে ফুটপাতে ঘুমায়, কত মানুষ যে কত কষ্ট করে রাতটা অতিবাহিত করে। এই বিষয়ে যেন আমরা এইরকম ব্যক্তিদেরকে দেখি যারা আমাদের চেয়েও লো, যারা আমাদের চেয়েও দুর্বল, আমাদের চেয়েও অভাবী, তাদেরকে দেখি। আর ইবাদতের ব্যাপারে বলা হয়েছে আমরা যেন আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দেখি। আমি পাঁচাক্ত নামাজ পড়ি তো আমার দৃষ্টি যেন তাহাজ্জুদ গুজার ব্যক্তিদের দিকে থাকে, যারা তাহাজ্জুদ আদায় করে, তখন আমার মনের মধ্যে আরো ইবাদতের উৎসাহ বাড়বে যে না আমিও তাহাজ্জুদ নামাজ আদায় করি। তো ইবাদতের বেলায় দেখবো আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে, নেক বান্দাদেরকে, ইবাদত গুজারীদেরকে। আর দুনিয়াবী স্বার্থে দেখবো আমরা যারা গরিব মিসকিন একেবারে মানে ফুটপাতে থাকে, যারা অভাবের মধ্যে আছে, এই সকল ব্যক্তিদের তবে আমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা আসবে না, তাদেরকে দেখলে আরো শুক্রিয়া আদায় করতে মন চাইবে, আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রাখছো। জুনায়েদ ভাইয়ের কাছে যাবো, নাতে রসুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা, এরপরে ফিরে আসবো আলোচনায়।
হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাটির ঘর, মাটির বাড়ি, মাটির হবে বিছানা, মাটির ঘর, মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছ একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, আসছ একা যাইবা একা, যাবে না। বাবা গেছে, মা গেছে, কেউ তো ফিরে আসলো না, আসছ একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর, মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছ একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর, মাটির বাড়ি, মাটির হবে বিছানা, পথ এক যাইবা একা সঙ্গে কেহ যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো এক যাইবা একা সঙ্গে কেহ যাবে না
জুনেদ ভাই আর একটা অনুরোধ আসছে আমার আত্মার জিন্দাবাদ এই মানকাবাটি শুনতে চেয়েছেন এক ইসলামী
জিন্দাবাদ জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শকত জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শকত জিন্দাবাদ তোমার তরে সারা দুনিয়ায় দিন পৌঁছার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার দিলদার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ তোমার কাজ পাথরি জমিতে নদী খন মেয়ের মতো তোমার কাজ পাথরি জমিতে নদী খন মেয়ের মতো তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো তুমি থাকো পজলিত আর নিরাপদ জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার আত্মার পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহির বাতিন 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 মদিনা দিল রশনি তোমার নূরানি চেহারার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ 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 আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ
মাশাআল্লাহ জি নূর হোসেন ভাইয়ের কাছে আসবো কিছু মাদানি ফুল শ্রবণ করবো অনুষ্ঠান প্রায় শেষের দিকে
হাদিসের মধ্যে কিতাবের মধ্যে অসংখ্য কারণ এসেছে রিজিক স্বল্পতার কারণ হিসেবে তো কয়েকটি সংক্ষেপে বলে দিই যেহেতু সময় খুবই কম এর মধ্যে একটি রিজিক স্বল্পতার কারণ হচ্ছে গুনাহ মন্দ আমল যার কারণে রিজিকের মধ্যে স্বল্পতা চলে আসে
খারাপ অভ্যাস
যেটা বলা যায় আপনার যে আমি নামাজ পড়ছি আমি ইবাদত করতেছি আমি দান করতেছি কিন্তু আমার মধ্যে কিছু গুনাহের অভ্যাস কিছু খারাপ অভ্যাস এমন রয়েছে যার কারণে আমার রিজিকের স্বল্পতা চলে আসে যেমন আমাদের অভ্যাস আমাদের মধ্যে এমন এমন অভ্যাস রয়েছে মিথ্যা বলা গীবত করা চুগলি করা অপরের দোষ খোঁজা তো মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া আপনার এরকম অসংখ্য কাজ যেগুলো আমাদের সমাজের মধ্যে মানুষ অভ্যস্ত রয়েছে আর এই অভ্যস্ত কাজগুলোই আমাদের রিজিকের স্বল্পতার কারণ তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান আর সূরা আয়াত নম্বর 30 এর মধ্যে যার অনুবাদ কানজুল ইমান থেকে এবং তোমাদেরকে যে মুসিবত স্পর্শ করেছে তা তারই কারণে যা তোমাদের হাতগুলো উপার্জন করেছে এবং অনেক কিছু তো তিনি ক্ষমা করে দেন। তো আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলে দিচ্ছে যে আমাদের যে কারণ রয়েছে, এই অবস্থা বিপদের মধ্যে আমরা সম্মুখীন রয়েছি, এর কারণই হচ্ছে কি যে আমরা আমাদের নিজেদের হাতের মাধ্যমে এই গুনাহকে আমরা, এই বিপদকে আমরা ডেকে এনেছি। আল্লাহ পাক নিজেই বলতেছেন তোমাদের হাতগুলো যে উপার্জন করেছে, যে মুসিবত তোমরা স্পর্শ করেছে, এই মুসিবতের কারণে হচ্ছে তোমাদের নিজের কৃত আমলের, মন্দ আমলের কারণে। আল্লাহ তাআলা বলতেছেন আমি তো এমন অনেক কিছু তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তো আরেকটি কারণ সুদ, যেটা মাজাল্লাহ আজকে আমাদের সমাজের মধ্যে খুব ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, যে রিজিক স্বল্পতার কারণের মধ্যে এটা একটা বড় একটা কারণ যে সুদের কাজ। যে বর্ণিত আছে সুদ থেকে বাঁচো, কেননা এটি অভাব ডেকে আনে। তো আজকে দেখেন আমরা প্রতিটা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় যে কাজগুলো আমরা করতেছি আমাদের রিজিকের জন্য, উপার্জনের জন্য, যখনই আমরা সুদের মধ্যে ঢুকে যাব আমাদের উপার্জন ঠিকই হবে কিন্তু রিজিকের মধ্যে বরকত পাবো না, রিজিকের মধ্যে স্বল্পতা চলে আসবে, তখন আমরা টেরও পাবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান সূরা বাকারার মধ্যে আয়াত নম্বর 278-279, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং ছেড়ে দাও যা বাকি রয়েছে সুদের, যদি মুসলমান হও। কত বড় কথা, মুসলমান যদি হও
তবে সুদের কারবারই
ছেড়ে দাও, অথবা যদি তোমরা অনুরূপ না করো তবে নিশ্চিত বিশ্বাস করে নাও আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের।
আল্লাহ আল্লাহ,
যুদ্ধের ঘোষণা, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যদি এই সুদের সাথে আমরা সম্পৃক্ত থাকি, এবং যদি তোমরা তাওবা করো তবে নিজেদের মূলধন নিয়ে নাও, না তোমরা কারো ক্ষতি সাধন করবে না তোমাদের ক্ষতি হবে। আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য অপরচুনিটি দিয়ে দিয়েছেন, তাওবার সুযোগ রয়েছে, যদি আমরা তাওবা করে ফিরে আসি তাহলে আল্লাহ চাহে তো এই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। এরপর আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে 275 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, যার অনুবাদ, ওই সব লোক যারা সুদ খায় কিয়ামতের দিন দাঁড়াবে না, কিন্তু যেমন দাঁড়ায় সেই ব্যক্তি যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছেন, এটা এজন্য যে তারা বলেছিল বেচা কেন তো সুদের মতো, আর আল্লাহ বেচা কিনাকে হালাল করেছেন এবং হারাম করেছেন সুদকে। এখানে আল্লামা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা এই আয়াতের আলোকে তিনি বলেন যে এখানে যে সোজা হয়ে দাঁড়াবার যে বিষয়টা, যখন কাউকে জিন আক্রমণ করে তখন ওই ব্যক্তি আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, তো সে তার আকৃতি চেঞ্জ হয়ে যায়। তো বলা হয়েছে কিয়ামতের ময়দানে যে সুদের লেনদেন করবে, সুদের কারবার করবে, সুদ বক্ষণ করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তো এখানে পিসনাই ভাইরা মাদানী ছিলেন দর্শক শ্রোতা, আমরা যারাই উপার্জন হালাল রিজিকের সন্ধানে রয়েছি, তো আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন,
যেভাবে হোক না কেন আমাদের রিজিক আল্লাহ তাবারকতালা দিয়ে রেখেছেন, বা আমাদেরকে সঠিক স্থান থেকে খুঁজে নিতে হবে, তবে হালাল
পন্থায়,
হারাম পন্থায় রিজিক যদি আমরা তালাশ করতে যাই, খুঁজতে যাই, তবে আমরা হোঁচট খেয়ে পড়ে যাব, রিজিক আমাদের হাতে আসবে না। সোহেল ভাইয়ের কাছে যাব সর্বশেষ কিছু মাদানি ফুল নিয়ে ইনশাল্লাহ অনুষ্ঠান শেষ করবো। জি সোহেল ভাই,
দামাত বরকাতুল্লাহ আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নতের মধ্যে প্রায় 44টি কারণ লিখেছেন যেগুলোর কারণে রিজিকের মধ্যে স্বল্পতা চলে আসে। তো এর মধ্যে এমন এমন কিছু বিষয় রয়েছে যে বিষয় যদি আমরা শুনি তাহলে আমরা বলবো আরে এই কাজটা তো আমার মধ্যে আছে, এই কাজটা আমার মধ্যে আছে, প্রাসন শ্রবণ করে নেই আর নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আজ্জাউজ্জাল এই সকল বিষয় থেকে আমরা বেঁচে থাকবো,
তাড়াতাড়ি বলতে হবে আপনাকে
যে ইনশাআল্লাহ আজ্জাউজ্জাল। এর মধ্যে একটি হচ্ছে হাত না ধুয়ে খানা খাওয়া। তো আমরা যখন খাবার খাই অনেকে আছে হাত ধুই না, বা হাত ধোয়ার পরে কি হয় আমরা হাত মুছে নেই, এমনটিও করা নিষেধ আছে। এরপর খালি মাথায় খানা খাওয়া, অন্ধকারে খানা খাওয়া, দরজায় বসে খানা খাওয়া, এরপর দস্তরখানা না বিছিয়ে খানা খাওয়া, এরপর খাটের দিকে মাথার খাটে নিজের মাথার দিকে বসে খাবার খাওয়া, দাঁত দিয়ে রুটি ছেঁড়া, এরপরে খাবার বাসন পরিষ্কার না করা, এগুলো রিজিকের স্বল্পতার কারণ। এরপরে পানাহারের পাত্র খোলা অবস্থায় রেখে দেওয়া, রুটিকে যেখানে সেখানে রাখা অর্থাৎ বেয়াদবি করা, সম্মান না করা, অধিক ঘুমানোর অভ্যাস, এরপর উলঙ্গ হয়ে ঘুমানো, এরপর দস্তরখানায় যে পতিত খানা রয়েছে এগুলো উঠিয়ে নেওয়াতে অবহেলা করা, ঘরের মধ্যে কাপড় দিয়ে ঝাড়ু দেওয়া, এরপর ঘরের মধ্যে ময়লা রেখে দেওয়া, এরপরে রয়েছে যে রাতের বেলা ঝাড়ু দেওয়া, এরপর আরো অনেকগুলো কারণ রয়েছে। সেক্ষেত্রে কথা মিনার সুনত যে কিতাব লিখেছেন ফজানুস সুনত, এর লেখা আছে যদি আমাদের সম্ভব হয় আমরা এই কিতাবটি সংগ্রহ করে অধ্যয়ন করি। আর অনেকগুলো মাত্র কয়েকটা বলা হয়েছে, আর অনেকগুলো বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আমরা জানতে পারবো।
দর্শক যদি আমরা ফয়জানের সুন্নাত সংগ্রহ করতে পারি, তবে ইনশাআল্লাহ তাআলা এই যে রিজিকের স্বল্পতার কারণ, এখানে অনেকগুলো কারণ দেওয়া হয়েছে, আর যদি আমরা নিজেরা বাঁচতে পারি ইনশাআল্লাহ তাআলা রিজিকের স্বল্পতার যে কারণ রয়েছে, অভিযোগ রয়েছে, এগুলো আমাদের সমাজ থেকে, আমাদের ফ্যামিলি থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠি।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার,
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।